এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, সালাম আলাইকুম চাষু ভাই, কেমন আছেন? আশা করি আপনি অনেক ভালো আছেন, আর আমি বিশ্বাস আপনি সবসময় ভালোর দলই থাকেন। প্রেত পডকাস্ট আমার খুব পছন্দের একটা শো, মূলত ভৌতিক কথার মাধ্যমে প্রেত পডকাস্ট সম্পর্কে জানা, আর আজ প্রেত পডকাস্টের একজন নিয়মিত শ্রোতা, তাই আমি আজ ভাবলাম আপনাকে একটা ঘটনা শেয়ার করব। আমার নাম শাকিল ইসলাম, আশা করছি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমি কালেক্ট করেছি অনলাইন থেকে, ঘটনার নাম ওঝার সাজা। শুরু করছি ঘটনা। জ্বর কিছুতেই ছাড়ছে না ভূতনাথের বের। কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, মরি মুরগির মতো ওষুধ খাওয়ানো হলো, সব চলে গেল। জ্বর ছাড়লো না তো ছাড়লোই না, দিন দিন বা মরা মেটা যেন শুকিয়ে যাচ্ছে, হাত পা গুলো সরু হয়ে যাচ্ছে, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। ভূতনাথ হাল ছাড়েনি। ডাক্তার কবিরাজ করে যখন কিছুই হলো না, তখন গ্রামের এক মুরব্বীর কথায় ওঝার খোঁজ করল। ওদের পাশের গ্রামের থাকে শিব ওঝা, আজকাল নাকি খুব নাম ডাক, ভূত ছাড়ানো, ঝাড়ফুঁক করা দিব্যি এবং রোগী ভালো করে দিচ্ছে। শিব ওঝা আগে সাইকেল সারানো কাজ করত, জুড়ত না ঠিকঠাক মতো, এখন কাঁচা বাড়ি পাকা হয়েছে, বাড়িতে ইলেকট্রিক, এখন জলের লাইন সব হয়েছে, পয়সাকার এমনি হয়েছে, খদ্দের দিয়েছে, রোগী ভালো না হলে তার এসবে ভিড় হবেই বা কেন? ভূতনাথ শিবর বাড়িতে এসে দেখল অনেকে অপেক্ষা করছে তার জন্য। ভূতনাথও তাদের সঙ্গে অপেক্ষা করতে লাগলো। একটা সময় ওঝা বাবাজি এলো, মাথায় চট পাকানো, কপালে রক্ত চন্দন, পরনে লাল কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা বিশাল চিমটি জাতীয় কিছু একটা। যারা এসেছিল তাদের কথা শুনছে আর গাঁজায় একটা একটা করে টান মারছে। সবার শেষে পালা এলো সে ভূতনাথের।
কি সমস্যা?
ভারী গলায় জিজ্ঞেস করলো শিব ওঝা। উত্তরে ভূতনাথ জানালো তার বিয়ের কথা। দিন দিন শুকিয়ে যাচ্ছে, অনেক টাকা খরচ করেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। শিব ওঝা গাঁজায় টান মেরে বলল,
বাম পুরুষ সবাই তাই করে, শেষে শিব ওঝার কাছে আসতে হয়।
ভূতনাথ বলল, দয়া করুন, কি করতে হবে বলুন না। শিবু তখন বলল,
কাঁচা টাকা আমি দেব না, এক বস্তা জাল ডাল মশলা পাতি আর কিছু যা তোর ভালো মনে হয় পাঠিয়ে দিস, কেমন? আমি কাল দুপুরে যাব।
ভূতনাথ সেদিনই ফরমায়েশ মতো শিব ওঝার বাড়িতে পাঠিয়ে দিল। ভূতনাথ বলল, বাবাজি খুশি তো এবার? শিব বলল,
আরে খুব খুশি, আর একদিন তেল বাড়িয়ে দিস তোর যখন মন চাইছে, একটা মোরো বাটা আর পাশে লাঠি রাখবি।
ভয় ভয়ে ভূতনাথ জিজ্ঞেস করলো, ও শব্দে কি হবে? শিব বলল,
ভূত তারা দেখলো লাগে।
ভূতনাথ বলল, আমার মেয়ের তো লাগবে। শিবু তখন বলে উঠল,
তোর মেয়ের লাগবে না, ভূতের লাগবে, ছেড়েতে ছেড়েতে বলে পালাবে বুঝলে।
দুপুর গড়াতে শিবু ওঝা ভূতনাথের বাড়িতে এলো। ওঝা আসছে শুনে বাড়ির সামনে সবাই ভিড় করা শুরু করলো। শিবু একটা গন্ডি কেটে বলল,
গন্ডির ভেতরে কেউ আসবে না, ভূতনাথ বেটা আজ বাস দে আমার হাতে তুলে, ফোনু জ্বালা আর তোর মেয়েকে নিয়ে আয়।
ভূতনাথ মেয়েকে নিয়ে ওঝার কাছে আসলো। বেচারি মেয়েটা বুঝতেই পারছে না কিছু, কে এই লোকটা, বাড়ির সামনে এত ভিড় কেন? শিব ওঝা প্রথমে মেয়েটার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলো কোনটির মাঝখানে। মেয়েটা বলল, এ কি এরকম করছেন কেন? উফ বাবা, আমার ব্যথা লাগছে তো। ভূতনাথ কিছুই করতে পারছিল না, শুধু বলতে চাচ্ছিল। শিবুঝা ধমকে বলল,
চুপ, ওর ভেতর ভূতটা কথা বলছে, মায়া থাকলে চলবে না।
তারপর শিবু ওঝা বলল,
তুই যাবি নাকি বেটা, পেটা করে ভুকুনটা বল।
অনা শেষ হতে না হতে ঝেটা পেটা শুরু হয়ে গেল এবং শিবু জিজ্ঞেস করল,
কে তুই, এ কেন ধরেছিস, কি করতে করেছে না?
এবার মেয়েটা গলাতে আওয়াজ বের হলো,
আমি যাব না, যাব না, তোর ক্ষমতা থাকতে আমাকে দাও না।
শিবু ওঝা এবার বেটার চুলের মোটি ধরে টানতে টানতে এদিক থেকে ওদিকে ঘোরাতে লাগলো। এবার বেটার মুখটা পুরো বদলে গেল, গায়ে দশটা হাতির বল চুনে চুনে আসলো। ওঝাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ওর বুকের উপর উঠে চেপে বসল। ভূতনাথ প্রচন্ড রকমের ভয় পেয়ে গেল, ওঝা ওর মেয়েকে কি বাঁচাবে, ভূতের হাতে তো ওঝার প্রাণ যায় যায় অবস্থা। সব ভয় টর ফেলে ভূতনাথ বের কাছে এসে বলল,
এমন করছিস কেন মা, এমন করছিস কেন, কি হয়েছে তোর?
উত্তর এলো,
ওকে ভূতে ধরেনি, কলকাতার ডাক্তার দেখাও, ওঝার হাত থেকে বাঁচতে আমি এসেছি, আমি ওর মা, এবার চলে যাচ্ছি।
কথা শেষ হতেই মেয়েটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ল আর ওঝা উঠে দাঁড়িয়ে পড়ল,
আমি চললাম, এই ভূত তাড়ানো আমার পক্ষে সম্ভব না, এটা এটা হতে পারে, অন্য কেউ হতে পারে, আমি পারবো না। ঠিক আছে।
এরপর ভূতনাথ কলকাতায় মেয়েকে ডাক্তার দেখিয়ে সারিয়ে তুলল, কিন্তু এখনো মেয়ে কারোর সাথে কথা বলে আবার কারোর সাথে হাসে। বাবা জিজ্ঞেস করলে বলে, আবার যেন ওঝা ডাকতে চেও না, যে ভূতটা আমাকে বাঁচিয়েছে আমি তার সঙ্গে কথা বলি, ভূতটা খুব ভালো, ক্ষতি করে না, শুধু দুষ্ট লোকদের শাস্তি দেয়। এই ছিল ঘটনা জীবসু ভাই। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার দরাজ কণ্ঠে পড়ে শোনাতে পারেন। আমি শাকিল ইসলাম।
এই শাকিল ভাই, থ্যাংক ইউ ভেরি 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 মাচ ফর ইউর বিউটিফুল সুপার অ্যামেজিং স্টোরি, মাশাআল্লাহ। এবং দেখতে দেখতে কিন্তু প্রতিটা স্টোরি, আজকে অনেকগুলো স্টোরি ছিল, আমি যদি বলি তাহলে মোটামুটি সাতটা স্টোরি আজকে শেয়ার করলাম, এবং আশা করছি প্রতিটা স্টোরি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর ভালো লাগবে না কেন, এত সুন্দর সুন্দর স্টোরি যদি থাকে আসলে মনোমুগ্ধকর এক পরিবেশ অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যায়, খুবই সুন্দর একটা স্টোরি ছিল। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আজকের এপিসোডটা। এবং আমি এতটুকু বিলিভ করি যে আপনারা যারা যারা ঘটনা শোনেন তারাও কিন্তু চাইলে ঘটনা পাঠাতে পারেন, বাট আপনারা হয়তো বা ঘটনা এখনো পাঠাচ্ছেন না, সঙ্গে পাঠাবেন, আপনাদের কাছ থেকে দারুণ দারুণ ঘটনা আমি আশা করব। আপনারা লিখে পাঠাবেন, আমি শেয়ার করবো প্রেত পডকাস্টে। আপনারা প্রেতে কিন্তু ঘটনা পাঠাতে পারেন preet.sathammusic@gmail.com, ঠিক এখানে ঘটনা সিন করে দিলে চলবে। আর বেসিক্যালি কিছু ঘটনা লাগবেন, অবশ্যই বলছি প্রেত ডট মানে ফুল স্টপ, নট DOT, ইটস ফুল স্টপ .sathammusic@gmail.com, দিস ইজ দ্য ফ্যাক্ট। আর কিছুই বলার নেই, চলে যাচ্ছি আমরা সরাসরি লাইভ সেশনে। আশা করছি লাইভ সেশনে আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, আশা করছি সময়টা অনেক সুন্দর যাবে। চলুন শুনে আসি আমাদের লাইভ সেশন। এবং লাইভ সেশনে আপনারা যদি কানেক্ট করতে চান আপনারা দ্রুত সাথে সাথে কমেন্ট করে ফেলুন, আপনাদের কমেন্টগুলোর সাথে সাথে উত্তর কিন্তু আমি দিব ইনশাআল্লাহ। আশা করছি দারুণ রকম এনজয়মেন্টের সাথে আপনাদের সাথে গল্প করতে পারবো। চলে যাই সরাসরি লাইভ সেশনে।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, সালাম আলাইকুম জসু ভাই, আমি ফিরোজ খান, আজ প্রীত পডকাস্টে আবারও ঘটনা পাঠালাম। ঘটনাটির নাম প্রতিশোধ। ভালো লাগলে পড়ে শোনাবেন। গা শিরশির করে উঠল অপনের, কে যেন পিঠ থেকে ডাকছে, অথচ কাউকে দেখতে পাচ্ছে না, মনে করতেও পারছে না গলা টাকার। রোজ এই রাস্তা ধরে বাড়ি ফেরে, রাস্তাটা একটা কবরস্থানের প্রাচীর ঘেঁষে গেছে, এটাই ওর বাড়ি ফেরার রাস্তা।
প্রতিদিন এই রাস্তা ধরেই যায়, তবে এত রাতে নয়, অন্যদিন অন্য এলাকা দিয়ে যাতায়াত করে, তারই মধ্যে দিয়ে চলে যায়। যাবার সময় একবার প্রাচীরের দিকে নজরটা আপনা আপনি চলে যায়। আজ অনেক রাত হয়ে গেছে, কারখানায় একটা আর্জেন্ট অর্ডার ছিল, সেটা সেরে ফেলেছে সে। একটা লোকও নেই রাস্তায়, আজ আর গোরস্থানের দিকে তাকিয়ে দেখেনি, একটা ভয়জন তাকে দাঁড়া করে বেড়াচ্ছে। সোজা চলেছে বাড়ির দিকে, কিন্তু মাঝে মাঝে শুনতে পাচ্ছে কে যেন ডাকছে আপনি আপনি বলে। ডাকটা যতবার কানে আসছে ততবার আরো জোরে জোরে পা বাড়াচ্ছে, কিন্তু কে যেন তাকে এগোতে দিচ্ছে না। এতক্ষণে প্রাচীনটা পার হয়ে যাবার কথা, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, 3 মিনিটের রাস্তা শেষ করতে পারছে না। একটা গাছ ভেঙে পড়ল ঠিক আপনির সামনে, কি মুশকিল, এবার কি করে এগোবে, ডালপালায় রাস্তাটা বন্ধ। ভাবলো পেছনের দিকে রাস্তাটা ধরবে, একটু বেশি সময় লাগবে, এছাড়া তো কোনো গতি নেই। এইভাবে সে পেছনে ঘুরে এগোতে দেখলো আরো একটা গাছ যেন পড়ে আছে। একবার সব রাস্তা বন্ধ, অবনী চেষ্টা করতে লাগলো গাছের ডালপালা সরিয়ে রাস্তা পার করতে। আবার সেই ডাক অবনী অবনী ফিরে তাকিয়ে দেখলো না কেউ নেই, শুনশান রাস্তা। অবনীর হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু কপালে ঘাম যেন আরো বেড়ে গেছে, আর অবনীর বুক যেন ভয়ে ধুকধুক ধুকধুক করছে। এবার গলার একটা আওয়াজ এলো, অবনী ভয় লাগছে, এটা বলে চারদিক কাঁপিয়ে হাসির আওয়াজ এলো। অবনী জিজ্ঞেস করলো, কে তুমি, কি চাও, কি চাই দিতে পারবে? অবনী বলল, কি চাও? উত্তর সে বলল, একটা গল্প শোনো অবনী, তোমার জানা তবু মনে করে দি, আব্দুলকে মনে পড়ে অবনি, সে আব্দুল যাকে তুমি চোরের অপবাদ দিয়ে ম্যানেজারকে বলে চাকরিটা খেয়েছিলে, আমি সে আব্দুল, তুমি জানতে চুরিটা তুমি করেছিলে, নিজের সাতসে যে ম্যানেজারের কাছে গল্প ফেঁদে দিয়েছিলে, তুমি নিজের চোখে দেখেছিলে আব্দুল চুরি করেছে, নিজের সাতসে যে ম্যানেজারের কাছে বলেছিলে, তুমি নিজে দেখেছ আব্দুল চুরি করেছে, তাই না? কারখানায় চুরি হবার পর দিন আমি কাজে যেতে পারিনি, আমার মেয়েকে নিয়ে গেছিলাম হাসপাতালে ভর্তি করতে, ম্যানেজারকে বললে আব্দুল চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি তাই ভয়ে কাজে আসিনি। পরের দিন ম্যানেজার আমাকে ডেকে বলল, তুমি কাল আসুনি, আমি বললাম মেয়েকে হাসপাতালে নিয়ে গেছিলাম তো, ও শরীরটা খুব খারাপ ছিল। ম্যানেজার থমক দিয়ে বলল, তুমি একটা পাকা চোর, ভয় কাজে আসুনি, তাই না? তোর জামাই যে শরীরটা খারাপ হলে সে হাসপাতালে নিয়ে যাবে, মিথ্যা বানা নিচ্ছিস? হ্যাঁ, হাসপাতালে গিয়েছিলে, কি প্রমাণ আছে? আমি হাসপাতালে কাগজ দেখালাম, বললো এতে প্রমাণ হয় তোর মেয়ে হাসপাতালে গিয়েছিল, তুই গেছিস তার প্রমাণ হয় না, বুঝতে পেরেছিস? তোমার কথায় আমাকে বললো পুলিশে দিতাম, শুধু কারখানা সুনাম নষ্ট হবে বলে ছেড়ে দিলাম, আমার কাছে চলে গেল। পরদিন থেকে অন্য জায়গায় কাজ খুঁজতে গেছিলাম, জিজ্ঞেস করলো আগে কোথায় করতে, কারখানার নাম বললাম, ফোন করলো ম্যানেজারকে, ওদিক থেকে উত্তর এলো একটা পাকা চোর শয়তান, ওকে না একটা নিজের দায়িত্ব রাখুন, আরো যেখানে যেখানে গেছি সব কানে জেনেছি তোর কথা, আর আমার গায়ে তকমা লেগে গেল, চোর আত্মল, কোথাও কোনো কাজ পেলাম না, সংসারটা পথে বসলো, সামনে শুধু অন্ধকার। একদিন ঠিক করলাম চুরির অপবাদ থেকে মুক্তির একটাই রাস্তা, আত্মহত্যা, সুইসাইড করে ফেলবো। একদিন সিটিং ফ্যানের সঙ্গে কামছাটা ছুড়িয়ে ছুড়ে পড়লাম, এখন বল তোর সাথে কি করা যায় অবনি। অবনি যেন কাঁপতে লাগলো, আর কাঁপতে কাঁপতে বললো, আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, বিকট আওয়াজে যেন হাসতে লাগলো। অবনির কানে কথাটা ঢুকলো আর বলল, তোকে মাফ করে দেব, তাই না? অবনি তখন বলল, আমাকে আমাকে মেরে ফেলো, যদিও যদি আমার শাস্তি আমাকে মেরে ফেলো। লোকটার গলা ভেসে এলো, তোকে মারবো না, শুধু আমার কাজে কাজটা লেগেছে না সেটা মুছিয়ে দিবি, কারখানায় সকলের সামনে সত্যিটা স্বীকার করবি। অবনি দেখলো দুদিকে রাস্তা পরিষ্কার, কোথাও কোনো গাছ পড়ে নেই, সে বাড়ির চারদিকে ভালো মতো দেখে পা বাড়ল সামনের দিকে। অবনি পরের দিন সকালে কারখানার গেটের সামনে সবাইকে ডাকলো, ম্যানেজারও এলো, বলল, সেদিন চুরিটা আমি করেছিলাম, আব্দুল চুরি করেনি, মিথ্যা বলে আব্দুলকে জড়িয়ে দিয়েছিলাম, একটা চাপা গুঞ্জন। সেটাও ভেঙে ম্যানেজার বলল,
মিথ্যা অপবাদ মানে? একজনকে চাকরি খেয়ে এমন তামাশা করছো? এবার তোমার চাকরিটা গেল, তুমি একটা বেশ, যেখানে থাকবে সেখানে সব লোকের সর্বনাশ করবে, তুমি অন্য কোথাও কাজ দেখো, এই কারখানা বন্ধ তোমার জন্য, চল।
অবনে জানতো এরকমই কিছু একটা হবে, সে অন্য জায়গায় কাজ করতে গেল এবং সেখানেও অনেক প্রশ্ন আগে কোথায় কাজ করতে, একটাই উত্তর, তোমার মতো চোরকে তো রাখা যাবে না। কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত আপনি, বউ ছেড়ে মেয়ে শুকনো মুখে আর দেখতে পাচ্ছে না, দিনের পর দিন সাজানো সংসারটা যেন ধীরে ধীরে তছনছ হয়ে গেল। একদিন সিলিং ফ্যানের সঙ্গে দড়ি লাগিয়ে তৈরি হচ্ছে, কে যেন বলল, আপনি ফাঁসটা ভালো করে টাইট দে, ঠিক আছে, এবার গলায় ফাঁসির দড়িটা মারার মতো পরে নে, হ্যাঁ ঠিক আছে, এবার যার উপর দাঁড়িয়ে আছিস সে টুলটাকে একটা লাথি দে, ঠান্ডা মাথায় লাথি দিস, এই তো ছুলে পড়েছিস, বেশ করেছিস বেশ। বউ ছেলে মেয়ে না খেয়ে থাকতে দেখা যায় না রে, খুব কষ্ট হচ্ছে না, খুব কষ্ট, ঠিকইভাবে ছুলে পড়েছিলাম রে, আজ থেকে তুই আমার সাথে থাকবি, আয় আপনি আমার জগতে তোকে স্বাগত করছি। যেসু ভাই, এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সবার প্রিয় ফিরোজ ভাই ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি, এবং আশা করছি ফিরোজ ভাই এই ঘটনা সবার কাছে অনেক ভালো লাগবে, এবং আশা করছি এই ঘটনা নয়, ওনার আগে যত ঘটনা পাঠিয়েছে সবার কাছে অনেক ভালো লেগেছে, তার প্রতিটা ঘটনায় অসাধারণ ছিল, অমায়িক ছিল, এবং একই সাথে এক অসাধারণ ফিলিংস এর ঘটনা ছিল, প্রতিটা ভয়াবহতা ছিল প্রতিটা ঘটনায়। আশা করছি এই ঘটনার মাধ্যমেও শিক্ষণ একটা ব্যাপার আছে, যেমন কর্ম তেমন ফল, ঠিক এমনটাই হয়, আপনি যেমনটা করবেন আপনার সাথে ঠিক তেমনটাই হবে, কোন না কোন সময় হতেই হবে, এটাই নিয়তি, এটাই তো জীবন, আর এটাই লাইফ, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে, এই ঘটনা থেকে যারা যারা শিক্ষা অর্জন করতে পেরেছেন আশা করছি তাদের অনেক বেশি ভালো একটা ফিলিংস হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আর দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি, লিখেছেন সালামু আলাইকুম যশু ভাই, আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটি ঘটনা শেয়ার করে দিলাম, আমার নাম ফরিদুজ্জামান খান, ঘটনাটি ভালো লাগবে আপনি শেয়ার করতে পারেন, ঘটনাটির নাম গুপ্তধন। শুরু করছি ঘটনা। তখনও দেশ স্বাধীন হয়নি, গোরা সাহেবের কাজ করে নীলাচিয়ার বন্যা রত্নতত্ত্ববিদ গোরা সাহেব শ্যামশান গবেষণার সময় কিছু বই কেটে জানতে পারেন রাজা রাজবার দেশ ভারতবর্ষ, এখানে অনেক গুপ্তধন রয়েছে মাটির নিচে। সাহেব বেছে নিলেন রাজস্থানের একটি জায়গা, শহর থেকে অনেকটা ভেতরে। সরকার থেকে একটা হুকুমনামা নিলেন যাতে তিনি ওই জায়গা খনন করে কাজ করতে পারেন। সাহেব তথ্য ঘেটে জেনেছিলেন যে ওখানে একটা রাজ পরিবার বাস করত এবং অনেক ধন সম্পত্তির মালিক ছিল। সাহেবের সবচেয়ে নির্ভরযোগ্য দুজন বেছে নিলেন এই কাজে তাকে সাহায্য করতে, একজন নীলাদ্রি, অন্যজন বন্যা, ওরাও এই বিষয়ে ওপর রীতিমতো পড়াশোনা করেছে। শক্ত পাথরে মাটি খুব কষ্টসাধ্য এখানে খনন করা কাজ, এবং সাহেব হাল ছাড়েননি। তিনি নীলাদ্রি আর বন্যাকে বললেন, তোমরা যদি কাজটা সফল করতে পারো তাহলে আমি তো রাজা হবই হব, সঙ্গে তোমাদেরও আর কিন্তু খেটে খেতে হবে না। আমি পড়াশোনা করে যতটা জানতে পেরেছি, রাজপুত পরিবারে একটা বড় গুপ্তধন আছে যার মধ্যে হীরে মানিক সোনা প্রচুর পরিমাণে কোচিত আছে, যা দিয়ে একটা দেশ কিনে নেওয়া যাবে।
এখন সমস্যাটা হলো বেশি লোক লাগিয়ে কাজ করলে জানাজানি হয়ে গেলে তারাও এর ভাগ চাইবে, তখন হয়তো বা গুপ্তধন ভোগ করা তো দূরে থাকুক, প্রাণটাও কিন্তু চলে যেতে পারে।
নীলাদ্রি তখন বলল, স্যার
ততক্ষণ আমরা লেবার খাটাবো যতক্ষণ না পর্যন্ত মাটির নিচে শক্ত কোনো বস্তুর আওয়াজ পাবো। গুপ্তধন যখন রাখা আছে তখন নিশ্চয়ই সিন্ধুক জাতীয় লোহার বাঁশে ভরা থাকবে, ওই রকম কোনো সংকেত পেলে আপনি কাজ বন্ধ করে দিয়ে জানাবেন, ঠিক আছে? তখন লেবাররা চলে গেলে আমি আর বন্যার জায়গাটা খুঁজে বের করবো আর সব জিনিসপত্র উদ্ধার করে নেব। সাহেব তখন বললেন, দেখো তুমি আর একটা মেয়ে দুজনে এই কাজটা করতে পারবে, সত্যি করে বলো। নীলাদ্রি বলল, আমরা আগেও এরকম শক্ত পাথরের ওপরে খোদাই কাজ করেছি, আমাদের অভিজ্ঞতা আছে অনেক। সাহেব রাজি হয়ে গেলেন, বললেন, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে হবে। নীলাদ্রি আর বন্যা কাজ লেগে গেল, ঘামে শরীর যেন ভিজে যায়, হাতে কড়া পড়ে যায়, তবুও সেদিকে খেয়াল নেই, একমাত্র লক্ষ্য মাটির নিচের রহস্য। ঠিক পাঁচ দিন পর ঘোরাঘুরির সময় একটা টং করে আওয়াজ হলো। বন্যা নীলাদ্রিকে বলল, দেখ মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, ওরা বাকি জায়গা ছেড়ে শুধু ওখানে ওইটুকু জায়গা ঘুরতে লাগলো, আওয়াজটা আরো পরিষ্কার শোনা যাচ্ছে, হঠাৎ এখানে কিছু আছে, এখানে কিছু একটা আছে। নীলাদ্রি সাহেবকে গিয়ে বিস্তারিত জানালো, সাহেব সঙ্গে সঙ্গে এসে দেখে সত্যি কালো রঙের একটা বিশাল সিন্ধুক। সাহেব বলল,
কিন্তু ওটা ওঠানো তো মুশকিল, খুব ভারী মনে হচ্ছে, গ্যাস কাটার দিয়ে ডাঁটতে হবে একেবারে।
নীলাদ্রি বলল, আপনি গ্যাস কাটারের ব্যবস্থা করুন, আমি কেটে দেব। পরের দিন সাহেব একটা গ্যাস কাটার রীতিমতো ব্যবস্থা করে নিয়ে এলো। নীলাদ্রি আর বন্যা ওই যন্ত্রণা দিয়ে সিন্ধুকটা কেটে ফেলল। সিন্ধুকের ভেতরে থাকা জিনিসগুলো ঝলমল করে উঠল, সাহেবের চোখ দুটো লালস্য করে রীতিমতো চকচক চকচক করে উঠল। নীলাদ্রি আর বন্যা সাফল্যের হাসি হেসে সাহেবের দিকে তাকালো আর বলল, কিন্তু এ কি সাহেবের হাতে পিস্তল? সাহেব তখন বলল,
এর একটা দানাও তোমরা পাবে না, এর সবটাই আমার একার।
নীলাদ্রি আর বন্যা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাহেব পিস্তলের বুলেট ওদের দুজনের ঝাঁঝা করে দিল, দুটো নিথর দেহ সামনে পড়ে গেল এবং খোলা সিন্ধুক বলি মানিক্য হাইডের জহরত সোনার বার। সাহেব ঠিক করল এত জিনিস একসঙ্গে নিয়ে যাবে না, রোজ কিছু এসে কিছু নিয়ে যাবে, তারপর জায়গাটা মাটির নিচে চাপা দিয়ে রেখে দেবে, রোজ এসে যতটা সম্ভব নিয়ে যাবে। সাহেব নীলাদ্রি আর বন্যা বডি দুটো বাকি জায়গা সেখানে খোঁড়া হয়েছিল এবং সেখানে মাটি চাপা দিয়ে চলে গেল, কদিনের ব্যাপার, তারপর সে তো আর সব কিছু গুটিয়ে নিয়ে হাওয়া হয়ে যাবে, ওদের বরের কাছে কেউ যেতেও পারবে না। সাহেব রোজ আসে, দুটো ব্যাগ ভর্তি করে গুপ্তধনের যতটা পারে নিয়ে যায়। এভাবে গুপ্তধন সরাতে সরাতে মাটির নিচে অনেকটা চলে গেল, এখন আর হাত পাওয়া যাচ্ছে না। সাহেব গর্তের ভেতরে নেমে পড়ল, নিচে মনেরা আনন্দে ব্যাগ ভর্তি করছে, হঠাৎ মনে হলো ওর উপর থেকে কেউ যেন আছে, মুখ তুলে দেখলো হিমাদ্রি আর বন্যা। এটা কি করে সম্ভব? সাহেব নিজ হাতে ওদেরকে খুন করেছে, মাটির চাপা দিয়ে গেছে, আস্তে আস্তে ধস নামার মতো করে মাটি ঝরে পড়তে লাগলো, ক্রমশ মাটিতে গর্তটা যেন ভরে যাচ্ছে। সাহেবের কপালে ঘাম, তবে কি সাহেব আর উঠে আসতে পারবে না বা উঠে ফিরতে পারবে না? ভাবলো তাকে বাঁচানোর জন্য কেউ নেই, অনেকে চেষ্টা করেও উপরে ওঠার কোনো উপায় নেই, উপর থেকে নীলাদ্রি আর বন্যা গলা রীতিমতো ভেসে আসছে,
সাহেব আজ তোমার শেষ দিন,
গুপ্তধনে কি হবে? নীলাদ্রি আর বন্যা যেন বিভৎস এক হাসি দিচ্ছে আর ঘৃণিত চোখে বলছে,
কি সাহেব কেমন লাগছে? আমাদের শেষ করে দিয়ে ভেবেছিলে একটাই সবকিছু ভোগ করে নেবে, এই গুপ্তধনের দিনের পর দিন আমরা একে উদ্ধার করেছি আর তুমি একা ভোগ করবে, আর আমাদের খুন করে দেবে?
সাহেব তখন বলল,
আমি লোভে পড়ে অন্যায় করে ফেলেছি, এখন আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে বাঁচাও।
নীলাদ্রি তখন বলল,
সাহেব আমাদের কিছু করার নেই,
তুমি তোমার গুপ্তধনকে বুকে জড়িয়ে থাকো, আমাদের প্রাণ থাকতে তোমাকে বাঁচাতাম। সে রাস্তা তো তুমি বন্ধ করে রেখেছো, সাহেব কোথায় গেল কেউ জানতে পারলো না। শুধু সাহেবের ঘর থেকে বস্তা বস্তা পাথর উদ্ধার করা হয়েছিল, যা রাজস্থানের রাস্তায় রাস্তায় পাওয়া যায়। সাহেবের গুপ্ত ধন কি করে পাথর হয়ে গেল সেটা একটা অজানা রহস্য। বাড়ির লোকজন ভাবল পড়াশোনা করতে গিয়ে সাহেবের মাথাটা বোধহয় খারাপই হয়ে গিয়েছিল, তাই বস্তা বস্তা পাথর জমিয়ে রেখেছিল। সাহেবের পোষা কুকুরটা পায়ের গন্ধটা শুঁকতে শুঁকতে একদিন সেখানে স্যামসন মাটির চাপা পড়েছিল, যেখানে সেখানে এসে আকাশের দিকে মুখ করে কাঁদতে লাগল। তখন লোকের সন্দেহ হওয়াতে পুলিশকে খবর দিল। পুলিশ মাটি খুঁড়ে স্যামসনের দেহটা উদ্ধার করার পর আশেপাশে কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায় কিনা তল্লাশি করতে গিয়ে আরো দুটি মৃতদেহ উদ্ধার করল। মৃতদেহগুলো শনাক্ত করার জন্য স্যামসনের বাড়ির লোকজনকে ডেকে পাঠালো, জিজ্ঞেস করলো মৃতদেহগুলো চেনে কিনা। তারা জানালো স্যামসন তাদের বাড়ির আর অন্য দুজন নিরাত্রি আর বন্যা স্যামসনের কর্মচারী। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। অনেক চেষ্টা করেও এই তিনজনের হত্যাকারীকে জানতে পারলো না। আস্তে আস্তে ফাইলটা বন্ধ হয়ে গেল আর মানুষের মন থেকেও জিজ্ঞাসাটা শেষ হয়ে গেল। জেফু ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাতে পারেন। আমি ফরিদুজ্জামান, ভালো লাগলে শেয়ার করতে পারেন। প্রেত পডকাস্ট দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ ভেরি মাচ ফরিদ ভাই ফর দিস বিউটিফুল স্টোরি, এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক প্রতিবার হয়েই যায়, এবং আজকেও আমি আশা করছি যে কষ্ট সার্থক হয়ে গেছে, বিকজ ইউ পিপল আর জাস্ট নেইলড ইট, মাশাআল্লাহ, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টোরি। এবং আমি বিশ্বাস করি এতটুকু যে আপনারা যেসব ঘটনা দেখেন বা আপনারা যখন ঘটনা শেয়ার করেন, এত এত সুন্দর সুন্দর ঘটনা শেয়ার করেন, এক মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি হয়ে যায়। সত্যি বললাম, অনেক সুন্দর একটা স্টোরি ছিল। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি সবার কাছেও ভালো লাগবে। আর দেরি করব না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
গল্পটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবে পড়ছি। গল্পটি পাঠিয়েছেন আমাদেরকে ফয়সাল ভাই, এবং ফয়সাল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম জশু ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে প্রেত পডকাস্টের জন্য কালেক্ট করে তিনটি গল্প পাঠিয়ে দিলাম। তিনটি গল্প একসাথে পড়ে শোনালে খুশি হব। ঘটনাগুলো অবশ্যই আপনার প্রেত পডকাস্টে শেয়ার করবেন, এবং সাথে আরো দুটি ঘটনা দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। প্রথম গল্পটির নাম সব ভৌতিক। এই গল্পের মূল লেখক বরুণ ব্যানার্জি। শুরু করছি গল্প। ভূতে বিশ্বাস করে না এমন মানুষ খুব কম আছে। যদিও আমি ভূতে খুব একটা বিশ্বাসী নই, তবুও কিছু কিছু সময় এমন অবস্থায় পড়েছি যে একবারে অবিশ্বাস করার স্পর্ধাটুকু আমার ছিল না। কিছু কিছু ঘটনা ঘটে যা আমার কানে শোনা, আর কিছু কিছু চাক্ষুষ অভিজ্ঞতা আমার হয়েছে, এবং আশা করি সবাই ভূতের গল্প বলে উড়িয়ে দিতে পারেন এটা, অথবা নাও পারেন। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। একদিন অনেক রাতে কনিং বেল বেজে উঠল বাড়ির, এবং আমি জানালাতে উকি মেরে কাউকে দেখতে পেলাম না। খাটে এসে শুয়েছি, আবারও কলিং বেলের আওয়াজটা যেন বেজে উঠল, এবং উঠে দেখি একটা চেনা মুখ। তার পাঞ্জাবিটা রক্তে লাল। আমি যেন ভয়ে তাড়াতাড়ি করে বিছানায় ফিরে এলাম। এ তো সেই রুদ্র যে হঠাৎ আমার বাড়িতে এসেছিল। কলিং বেল বাজাতে দরজাটা খুলে দিতেই আমাকে ঠেলে ভেতরে ঢুকে নিচের দরজাটা বন্ধ করে দিয়ে বলল, পুলিশ আমার পেছনে পড়ে আছে রে, ওরা আমাকে গুলি করে মারবে, এমনই অর্ডার আছে। আজ রাতটা তোর এখানে কাটিয়ে সকালবেলা চলে যাব। আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না। বললাম, ঠিক আছে থেকে যা। ওকে জিজ্ঞেস করলাম, কিছু খাবি? ও তখন বলল, আরে না, আমি একটু ঘুমাবো, কদিন একটু ঘুম হয়নি রে। ও শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে নাক ডাকার
আওয়াজ পেয়ে বুঝলাম বেচারাটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঘুমোক। আমি বিছানায় শুয়ে পড়লাম। ভোর হতে ওর ডাকে আমার ঘুম ভাঙল। আরো বলল, চলি রে, এই বেলায় কেটে পড়ি, না হলে সুযোগ পাবো না। ও বেরিয়ে গেল। আমি দরজা বন্ধ করে বিছানায় ফিরে এসলাম, কিন্তু ঘুম আর আসছে না আমার। আজ আমি নিশ্চিন্তে জীবন যাপন করছি। একটা সময় দুজনে রাজনীতি করতাম, আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ও ছাড়েনি। বলতো, আমার জীবন আমি বেছে নিয়েছি, আমার জীবন না থাকে থাক আদর্শকে বিসর্জন দিতে পারবো না। বাড়িতে কেউ নেই, নিজে চা বানিয়ে খেলাম, সোফায় বসে টিভিতে নিউজ দেখছি। একটা ঘোষণা কানে এলো, সঙ্গে ছবিটাও দেখতে পেলাম, সন্ত্রাসবাদী নেতা রুদ্র রায় পুলিশের গুলিতে নিহত। আমার আর চার হাত পা যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, একটু হলে যেন আমার কাপটা পড়ে যেত। নিজেকে কোন রকম সামলে নিলাম। যে লোকটা ভোরবেলা আমাকে আমার বাড়ি থেকে বের হলো আর পুলিশের গুলিতে আজ মারা গেল, কিন্তু কিভাবে, কে ধরিয়ে দিল? এমন সময় কলিং বেলের আওয়াজটা শুনে হুশ ফিরল। একজন পুলিশ অফিসার বলল,
ধন্যবাদ স্যার,
আপনি ফোন না করলে জানতে পারতাম না শয়তানটা শহরে খাপটি মেরে আছে। ভাবছিলাম কে করলো পুলিশের কাছে ফোন, মনে পড়ে গেল রাতে ছেলের ফোন এসেছিল, বলল, বাবা বাবা আজ আমরা ফিরতে পারছি না, কাল সকালে ফিরবো। আমি তখন বললাম, চিন্তা করিস না, আমার এক বন্ধু এসেছে রাত থাকতে। ছেলে জিজ্ঞেস করলো, কে এসেছে? আমি বললাম, রুদ্র, আমার কলেজের বন্ধু, আজকাল ওকে নিয়ে খুব আলোচনা হচ্ছে তো। ছেলে তখন বলল, তোমাদের পার্টি ছেলে? আমি বললাম, হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি, ও এখনো করে। তারপর ফোনটা কেটে গেল। তাহলে কি আমার ছেলেই পুলিশকে খবরটা দিয়েছিল? সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করলাম। ছেলে বলল, হ্যাঁ আমি তো ফোন করেছিলাম পুলিশকে, ওইসব ক্রিমিনালদের শাস্তি পাওয়া খুবই উচিত আমি মনে করি। এদিকে কলিং বেলটা বেজে চলেছে। একটার সময় ছেলে এসে বলল, বাবা ছোট মাসির বাড়ি থেকে লোকজন এসেছে, খবর দিয়ে গেল মাসি মারা গেছে। যে লোকটা খবর দিতে এসেছিল সে বলল, ওপর থেকে একজন লোক উঁকি মেরে দেখলেন, দরজা খুললেন না, তারপর আপনাকে মোবাইলটা ফোন করলাম। আমি ওনাকে বললাম, আমি কোনো আওয়াজ শুনিনি, বাবা বয়স্ক লোক, ওপরে থাকেন, হয়তো পাঁচটা আহুর করতে পারেনি। এই ঘটনার পর যে কতবার কলিং বেল বেজেছে, আর আমি উঠে দেখতে গিয়েছি, দেখেছি রুদ্র দাঁড়িয়ে আছে, ওর পাঞ্জাবিতে রক্ত। আমি যেন ভয় পেয়ে যাই, খাটে উঠে বসি, কিন্তু ওই কলিং বেলের আওয়াজ আমাকে ঘুমোতে দেয় না, সারা রাত রীতিমতো জেগে থাকি। রুদ্রকে শেষ নিঃশ্বাস ফেলার আগে ভেবেছিল আমি পুলিশে খবর দিয়েছি। ওই তো আমার কলিং বেল বেজে উঠছে, কেউ শুনতে পাচ্ছে না, সবই অ করে ঘুমাচ্ছে। ওই আবারও বাঁচলো, হ্যাঁ বাঁচলো তো, রুদ্র প্লিজ আমায় ভুল বুঝিস না, আমি পারছি না কলিং বেলের আওয়াজটা শুনতে, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, আমাকে নিস্তার দে ভাই, আমাকে নিস্তার দে, আমি আর নিতে পারছি না। আর এভাবে করে অদ্ভুত ভাবে যেন কলিং বেলটা মারছে, মারছে তো মারছে, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার বন্ধু রুদ্র তো মারা গেছে। আর যদি ও মারা গিয়ে থাকে তাহলে কলিং বেলটা কে দিচ্ছে, কে বাঁচিয়ে তুলছে, আমি এখনো বুঝতে পারছি না। এছাড়া ছোট্ট একটি ঘটনা যে সুভাই ভালো লাগলে পড়ে শোনাবেন।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
এবার যাই দ্বিতীয় ঘটনায়। ঘটনা দুই, কিছুদিন আগে আমার এক বন্ধু মারা গেল। বয়স যে খুব বেশি হয়েছিল তা কিন্তু নয়, একসাথে পড়াশোনা আড্ডা দেওয়া সবকিছুই ছিল, এমনকি ও স্কুলে না গেলে আমিও যেতাম না, আমিও না গেলে ও আসতো না। আমরা ফোন করে জেনে নিতাম কি করব, যাব নাকি যাব না। বন্ধুত্বটা এতটাই গাঢ় ছিল যে আমাদের দেখে কেউ বলতো যে স্বামী স্ত্রী, কেউ বলতো জোরের পায়রা, কয়েকজন অনেক রকমের মন্তব্য ছড়ে দিত। আমরা গায়ে মাখতাম না, পড়াশোনার পাট চুকিয়ে যেতে যে যার মতো চাকরি বাকরি জুটিয়ে নিলাম। তখন রোজ তো আর দেখা হতো না, কিন্তু সুযোগ পেলে হাত ছানা করতাম না। দূরত্বটা তখন থেকে শুরু হলো যখন আমার সংসার জীবনে বন্দী হয়ে গেলাম। তখন আফসোস করতাম, বিয়ে না করলে বোধহয় ভালো করতাম, কিন্তু পরিবারে থাকতে গেলে তো কিছু নিয়ম মানতে হয়। দূরত্বটা চোখের আড়াল হলেও মনের আড়াল কিন্তু ছিল না। যেদিন খবর পেলাম বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, সেদিন ছুটে গেলাম, গিয়ে দেখি তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওর নামটা বলা হয়নি, ওর নাম হচ্ছে স্বাধীন। খুব বলিষ্ঠ চেহারা, কিন্তু হার্টের একটা অসুখ ছিল। ও বলতো কবে আছি কবে নেই বলা তো যায় না, বন্ধু তুলে ঠিক থাকবে তো, জীবনে মরণে আমরা একসাথে থাকবো। দুই দিন জীবনের সাথে লড়াই করে হেরে গেল, মনটা খুব ভারাক্রান্ত। এখন অনেক রাত ওকে দাহ করে ফিরছি, মনে হচ্ছে কেউ যেন আমার সঙ্গে হাঁটছে, পায়ের আওয়াজ পাচ্ছি। পিছন ফিরে দেখলাম কেউ নেই, ভাবলাম ধুর মনের ভুল। এই ভেবে একটু আগাতে থাকলাম, আবারও পায়ের আওয়াজ। এবার আর পেছন ফিরে দেখলাম না, কিন্তু কেমন যেন ভয় ভয় করছিল, মাথায় স্বাধীনের মুখটা যেন বারবার বারবার ভাসছে। আর পেছনে পায়ের শব্দ, একটু অন্য মনস্ক ছিলাম রাস্তাটা পার হব। এমন সময় একটা লরি আমাকে ধাক্কা মেরে চলে যায়, আর কি একটা যেন ঠেলে আমাকে নিয়ে যায়। আমার চোখে তীব্র হেডলাইট আর ড্রাইভারের গালাগালি, বলে উঠল শালা মার নাই ক্যা। দোস্ত আমারে না দেখে রাস্তা পার হচ্ছিলাম, কিন্তু আমি হেডলাইট চোখে পড়তেই চোখ বন্ধ করে ফেলেছি। আমার তো সরে যাবার মতো অবস্থা ছিল না, কি আমাকে ধাক্কা মেরে যেন সরিয়ে দিল, অদ্ভুত ব্যাপার। একটা চাপা ভয় নিয়ে বাড়ি ফিরছিলাম, চাবি খুলে দরজা খুলে দেখি অবিকল স্বাধীন বসে আছে। মনে হচ্ছে ইজি চেয়ারে তোল খাচ্ছে ও বসে আছে, কিন্তু ওর পুরো শরীরটা যেন স্বচ্ছ আবরণে ঢাকা, অদ্ভুত ওকে লাগছে, কেমন যেন লাগছে ওকে। এবং অদ্ভুত ভাবে একটা চাপা ভয় যেন আমার লাগছিল, অদ্ভুত রকমের ভয় লাগছিল, আমার গলা যেন শুকিয়ে এলো। স্বাধীন ফ্রিজ খুলে এক গ্লাস ঠান্ডা জল এগিয়ে দিয়ে বলল,
কিরে চিনতে পারছিস না আমি স্বাধীন।
আমি বললাম কি করে সম্ভব,
আমি তো শ্মশান থেকে ফিরছি।
স্বাধীন তখন বলল,
তার বলতে হবে না, আমি মরে গেছি তো, আমাকে দাও করে এসেছে সেটাই তো। ঠিকই, ডাক্তাররা অনেক চেষ্টা করে আমাকে বাঁচাতে পারেনি, কিন্তু আমাদের বন্ধুত্ব সেটা তো আর মরে যায়নি।
আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তাহলে তুই কি আমাকে। স্বাধীন আমাকে থামিয়ে দিয়ে বলল,
বন্ধু হয়ে তোর কিভাবে ক্ষতি করবো ভাবলি বলতো, হ্যাঁ তোর সংসার আছে, তুই না থাকলে তাদের কি হবে, আর ওরকম ভাবে কেউ রাস্তা পার হয়, হ্যাঁ আমি না থাকলে কি হতো বলতো। তুই পায়ের আওয়াজ পেয়ে পেছনে তাকাচ্ছিলি,
আমি দেখা দিদি,
কেননা তুই ভয় পাবি এই জন্য।
আমি তখন বললাম, তাহলে এখন আমি তোকে ভয় পেতে পারি।
ও তখন বলল, না না না, ভয়টা ভেঙে দিয়ে আমি সব সময় তোর পাশে থাকবো, আমরা কথা দিয়েছিলাম জীবন মরণে আমরা কোনোদিন কাউকে ছেড়ে যাব না, বেঁচে থাকতে যা পারিনি এখন মৃত্যুর পর তা করব।
আমার এখন অনেক ক্ষমতা হয়েছে বন্ধু, অনেক ক্ষমতা। আমি তখন বললাম, তুই তো ভূত বিশ্বাস করতিস না, বলতিস ভুজরুকি কি জানি বলতে। স্বাধীন তখন বলল,
ভুল বলতাম, ভূত প্রেত জিনের অনেক ক্ষমতা আছে।
আমি বললাম, দেখো দেখি আমার ভয়টা বেশ কেটে গেছে। আমার বললাম, দেখা। হঠাৎ তোল পার করে ঘরের মধ্যে যেন ঝড় চলে এলো, থমথম আওয়াজে শাশি চেয়ার টেবিলে আলমারি উঠতে শুরু করলো, আর দরজা জানালা যেন নিচ থেকে খুলে যাচ্ছে, আবার বন্ধ হচ্ছে, অদ্ভুত এক শব্দ হচ্ছে। দেখে আমার রীতিমতো ভয় চোখ বন্ধ করে ফেললাম। স্বাধীন বলল,
চোখ খুলে দেখ।
আমি চোখ খুলে দেখি সব আগের মতো, স্বাধীন দাঁড়িয়ে আছে সামনে, রক্ত মাংসের নয়, একটা স্বচ্ছ কাঁচের মূর্তির মতো। বলল,
আমার যাবার অনেক জায়গা আছে, কিন্তু তোকে ছেড়ে যেতে পারবো না রে, আমি তোর সঙ্গেই থাকবো।
ভয়টা আমার এতক্ষণে কেটে গেছে, বললাম, হ্যাঁ রে তুই আমার সাথে থেকে যা,
কোথাও যেতে হবে না তোকে,
রোজ যতক্ষণ বাড়ি থাকি স্বাধীন আমার সাথে থাকে, গল্প করে, খেতে বললে খায় না, ঘুমোতে বললে বলে আমি তো ঘুমের দেশে আছি, এখানে কোনো কষ্ট নেই, খিদে নেই, শুধু প্রিয়জনদের কষ্ট হয়। এখানে আমার সঙ্গীরা মন খারাপ করে বলে, ও যে দেখো না আমার জন্য কাঁদছে, আমার ছেলে আমার বউ কাঁদছে, কত বোঝায় কেঁদো না, আমি তোমাদের সঙ্গে আছি তো, কিন্তু ওরা
ওরা আমাদের দেখতে পায় না রে, আমাদের আমাদের কথা শুনতে পায় না। ওরা আসলে আমার আমাকে ভয় পায়। কেন পায়, কেন পায়? আমরা কি ক্ষতিকর? আমরা তো কারো ক্ষতি করব না। স্বাধীন ওদের কথা ভাবতে ভাবতে কেমন যেন অন্য মনস্ক হয়ে যায়। বললাম,
কি রে, কি হলো স্বাধীন?
স্বাধীন বলল, কিছু না রে, এত তাড়াতাড়ি পৃথিবীটা ছেড়ে চলে আসতে হবে, তাই কষ্ট হচ্ছিল আর কি। আমাদের জন্য ওদের যত না কষ্ট হয় তার থেকে ভয় পায় বেশি। সত্যি তো যে মারা গেছে সে যদি হঠাৎ সামনে চলে আসে, যতই ভালোবাসার হোক না কেন, ও যা ডেকে ঝাড়ফুঁক করেছে দাঁড়াবে, ভালোবাসার মানুষকেও দাঁড়িয়ে দিবে। স্বাধীনের কথা শুনে আমি ঠিক করেছি, না আমি ওরকম কিছুই করব না। আসলে তারাই ভয় পায় যারা জীবিত অবস্থায় লোকটার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ভালো ব্যবহার করলে ভয় কিসের? নিজের আপনজন জীবনে যতটা মৃত্যুর পরেও ঠিক ততটাই নিজে। আর আমি আর স্বাধীন দুজনে নিশ্চিন্তে থাকি, স্বাধীনকে আমার কাজ ছাড়া করব না, স্বাধীনও নতুন বন্ধু খুঁজতে কোথাও যাবে না, আমরা জীবন থেকে যাব, হোক না অমৃত, মৃত্যুর পরে তো ফিরে এসছে আমার বন্ধুর রূপে। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন জেফ্রি ভাই। এই ঘটনাটির নাম মৃত্যুর পরেও ফিরে আসার ঘটনা।
Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট।
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন সালাম আলাইকুম জোশু ভাই, আমি শাহিন বলছি খুলনা থেকে। প্রেত পডকাস্টের জন্য এই প্রথমবার গল্প পাঠানো, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। গল্পের নাম ভূতুরে মাঠ। সমরেজ ছোটবেলা থেকে শহরে মানুষ। সম্প্রীতি সমেন্দ্র একটা চাকরি পেয়েছে, পোস্ট অফিসে চাকরিটা পেয়েছে, পোস্টিং পেয়েছে একটি গ্রামে। কি করা যায়, চাকরি বাজারে দ্রব্যমূল্য আর তার উপরে সরকারি চাকরি, গ্রামে একটা বাড়ি ভাড়া নিয়েছে। বাড়িওয়ালা ভদ্রলোক বাড়িটা খুব সুন্দর করে বানিয়েছে, চাষাবাদে আর পোষাচ্ছে না, তাই নিজের দিকটা ভাড়া দেবেন, তাতে একটা লোক ভালো করে চলে যাবে। সমেন্দ্র সরকারি কর্মচারী, তাই দুইবার ভাবেননি। সকালে সমেন্দ্র মালপত্র নিয়ে উঠেছে ভাড়া বাড়িতে, স্ত্রী আর মেয়ে কাল আসবে। ওরা খুব একটা খুশি নয় শহর ছেড়ে গ্রামে এসে থাকতে, এবং সমেন্দ্র ওদের বুঝেছে গ্রামের পরিবেশটা খুব ভালো, লোকজন খুব মিশুকে আর সহজ সরল প্রকৃতির মানুষ। তোমরা না এলেও দুদিকে সামলাতে হবে, নিজেকে ফুটিয়ে খেতে হবে। আর অগত্যা ওরা রাজি হয়ে গেল। মালপত্র নামিয়ে দুপুরে একটু বিশ্রাম নিয়ে ভাবল, যাই গ্রামের আশেপাশটা একটু ঘুরে দেখি। দূরে দূরে একটা দোকান আছে, টিম টিম করে জ্বলছে আলো, এখানে ইলেকট্রিসিটি আছে কিন্তু ভোল্টেজ খুব কম। বাড়িগুলো ছাড়া একটা সিগারেটের দোকান দেখতে পেল, সেখান থেকে এক প্যাকেট সিগারেট আর দেশলাই কিনে নিয়ে আরো সামনে এগোতে লাগলো। হঠাৎ কানে এলো একদল বাচ্চা ছেলের আওয়াজ। ডান দিকে তাকিয়ে দেখলো একটা মাঠ, সেখানে একদল ছেলে বল খেলছে। অন্ধকার হয়ে এসেছে, দূর থেকে আচ্ছা আচ্ছা দেখতে পেয়েছে, এগোতে লাগলো মাঠের দিকে। সমরেশ ভাবল, দেখি কি হয়, দেখি কি খেলছে ছেলেগুলো। গিয়ে দেখলো একটা বল নিয়ে লাফালাফি করছে। সমেন্দ্র একটা সিমেন্টের ঢিবির উপরে বসে সিগারেট টান দিচ্ছে, ওদের খেলা দেখছিল। হঠাৎ একটা বিকট আওয়াজ হলো আর দেখলো ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে এবং কাতরাচ্ছে। সমেন্দ্র সঙ্গে সঙ্গে ওদের দিকে ছুটে গেল, দেখলো একটা ছেলে পড়ে আছে সামনে। তার দিকে এগোতে ছেলেটা কোথায় যেন মুহূর্তে চোখের মধ্যে যেন ধাওয়ায় মিলে গেল। দেখলো ওই তো আরেকটা ছেলে, তার কাছে যেতে সেও অদৃশ্য হয়ে গেল। এভাবে যার কাছে যাচ্ছে
সবাই যেন মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সমীন্দ্র ব্যাপারটা বুঝতে না পেরে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো এবং বেশ ভয় পেয়ে গেল। তার কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছিল, কৃত্রিম মনে হচ্ছিল। তার বাসার জায়গায় চলে আসলো আর দেখল একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা সমীন্দ্রকে জিজ্ঞেস করলো,
বাবু এই গ্রামে নতুন এসেছেন নাকি?
সমীন্দ্র বলল, হ্যাঁ পোস্ট অফিসে পোস্টিং পেয়েছি তো। লোকটা তখন জিজ্ঞেস করলো,
এখানে কি আবার কেঁদে বেরিয়েছেন? আমাদের গ্রামের পরিবেশটা খুব ভালো।
সমীন্দ্র বলল, হ্যাঁ তা তো নিশ্চয়ই, তবে এখানে কতগুলো ছেলেখানা করছিল, হঠাৎ করে দেখি আমার চোখের সামনে গায়েব হয়ে গেল, কোথায় গেল বলুন তো? লোকটা বলল,
ভুল দেখেছেন, এইখানে কোনো বাচ্চা তো আর খেলা করে না।
সমীন্দ্র বলল, মানে কি? তাহলে কি দেখলাম আমি? লোকটা তখন বলল,
শুনুন বাবু, ওই যে মাঠটা দেখছেন না, ওখানে কয়েকটা ঘর ছিল, ওদের বাচ্চারা রোজ মাঠে খেলা করত। একদিন একটা বল দেখতে পেয়ে ওরা লুফন লুফন করছিল, আর একজনের হাত থেকে বলটা মাটিতে পড়তে বিকট এক আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে সবাই ছিটকে পড়ল, ভীষণ ভাবে জখম হয়ে সকলে রীতিমতো মাটি মারা গেল। ওটা বোমা ছিল, বোমা দেখতে ঠিক বলের মতো ছিল।
সমীন্দ্র জিজ্ঞেস করলো, আপনি কি নিজে দেখেছেন? লোকটা তখন বলল,
হ্যাঁ আমি নিজে খেলা দেখছিলাম, বোমটা ফাটতে আমার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। গ্রামের লোকেরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার অনেক চেষ্টা করেও আমাকে বাঁচাতে পারেনি। তিন দিন অসহ্য যন্ত্রণা সহ্য না করতে পারে আমি মারা যাই।
মানে কি বলছেন আপনি? আপনি তো আমার সামনে দাঁড়িয়ে আছেন, কি এসব কি কথা বলছেন আপনি? মরা মানুষ কিভাবে কথা বলে, বিশ্বাস করতে হবে। এগুলো কি যে গাঁজাখুরি বলছেন না, এরকম রাত্রিবেলা ভয় লাগাচ্ছেন কেন আমাকে? সমস্যা কি বলুন তো? কথাগুলো যেন কাঁপতে কাঁপতে বলল।
লোকটা বলল, বিশ্বাস হচ্ছে না তো না, এবার দেখুন আমাকে দেখতে পাচ্ছেন, আর এই জন্যই এমনটা বলছেন, এবার একটু ভালো করে লক্ষ্য করুন তো।
এতটুকু বলে লোকটা ভূতের মধ্যে হাওয়ায় মিলে গেল। কোন রকমে বাড়িতে ফিরে বাড়িওয়ালাকে সমস্ত ঘটনা খুলে বলল সমরেন্দ্র। বাড়িওয়ালা বলল,
ঠিক রয়েছেন, এই দৃশ্য গ্রামের সবাই জানে, দেখেছে, আপনি ভুলে আর ওদিকে যাবেন না, কোনোভাবে নয়।
বলতে বলতে বাড়িওয়ালাও এক অট্ট হাসি দিয়ে পুরো বাড়িটা যেন আবারও তুলতে লাগলো। সমরেন্দ্র দেখলো সামনে কোনো বাড়িওয়ালা নেই, আস্তে আস্তে নিচে নেমে এলো, ঘরের শিকল অন্তরে শুয়ে পড়ল, কার ডিউটিতে যেতে হবে। এই ভয়ের পরিবেশে ক্লান্তি রীতিমতো চোখে ঘুম চলে এলো, ঘুমিয়ে পড়ল সমরেন্দ্র। সকালে উঠে কালকে সব কথা মনে পড়ে গেল, অফিস যাবার জন্য তৈরি হলো নতুন চাকরি, আর অফিসের বড়বাবুর ডাকে সমরেন্দ্র টেবিল থেকে মাথা তুলল। বড়বাবু বললেন,
আপনি ঘুমিয়ে পড়েছেন?
দেখেও ডাকিনি, দুদিন শিফটিং করতে অনেক দগুল গেছে, যান বাড়ি গিয়ে বিশ্রাম করুন, যান।
সমরেন্দ্র বলে উঠল, না 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 আমি বাড়ি যাব না, আমি এখানে শুয়ে পড়ব। বড়বাবু বলল,
এ তো কেন, এখানে কি করে ঘুমাবেন?
প্লিজ আমাকে এখানে দুদিন থাকতে দিন, এর মধ্যে ওনাটা জায়গা দেখে নিব না আমি। বড়বাবু বলল,
জানতাম ওখানে কেউ থাকতে পারে না, ওটা তো ভূতের মাঠের বাড়ি, আগে জানলে আমি বারণ করতাম। সেই বছরে বাড়িতে লোক ভাড়া আসে আর অজানা আতঙ্কে মারা যায়। আচ্ছা চলি, কাল দেখা হবে, কেমন?
এই বলে সে চলে গেল। সমরেন্দ্র যেন পুরো বিষয়টা আর মেলাতে পারছিল না, কিভাবে সম্ভব সেখানে থাকা প্রতিটা মানুষ মৃত, প্রতিটা মানুষ মৃত্যুর পর ফিরে এসেছে, এটা যেন ও মেনে নিতে পারছিল না। এই ছিল ঘটনা, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাতে পারেন। আমি শাহিন বলছিলাম খুলনা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ শাহিন ভাই, এবং আশা করছি স্টোরিটা বেশ ভয়াবহ ছিল, এবং আশা করছি আপনাদের সমস্ত যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের কাছেও একটা ভয়ঙ্কর রকম অনুভূতি আমি দিতে পেরেছি। আশা করছি ঘটনাটি ভালো লাগে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট কিন্তু আজকে পড়ব, দারুণ রকম সব কমেন্ট করবেন, আপনাদের প্রতিটা কমেন্ট রিপ্লাই কিন্তু একদম গল্পের শেষে আমি পড়ে শোনাব, তো সবসময় পড়ব, বেশি বেশি করে কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করবেন। চলে যাচ্ছি পরবর্তী গল্পে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
এবার যাই তৃতীয় ঘটনায়। অঙ্কটা কিছুতে মিলাতে পারছে না স্বপ্না, বারবার চেষ্টা করছে, কোথাও একটা ভুল হচ্ছে। এই অঙ্ক যে আগেও করেছে বাড়ির মাস্টার মশাইয়ের কাছে, মাস্টার মশাই ওদের স্কুলের প্রাক্তন টিচার, আজকাল প্রাইভেট টিউশন করেন, খুব নাম ডাক আছে ওর, অঙ্ক শিখে আজ অব্দি কেউ ফেল করেনি। আজ মাস্টার মশাই না এলে কি করে কাল খাতা জমা দেবে, অনেক বকুনি শুনতে হবে, মাস্টার মশাইয়ের শরীর খারাপ তাই কদিন আসতে পারবে না জানিয়ে দিয়েছেন, ভাল লাগছে না। ঠিক এই সময় মাস্টার মশাইকে শরীর খারাপ করতে হলো, বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, উপরে বাবা মা টিভি দেখছে, স্কুলে বলেছে যারা হোম টাস্ক করে আনবে না তারা সবাই অবশ্যই প্যারেন্টস মিটিং এ জানানো হবে, ও জানে এই মিটিং এ বাবা মায়েদের অনেক কথা শুনতে হয়, স্বপ্ন দেখেছে দিদি মনিরা কি ভীষণ ভাবে অভিভাবকদের কথা শোনায়। আজ অব্দি স্বপ্নকে অবশ্য ওরকম অবস্থায় পড়তে হয়নি, কিন্তু গান অঙ্কটা না করলে ওকে সহ ওর বাবা মাকেও কথা শুনতে হবে। হঠাৎ জানালা দিয়ে দেখলো একটা কালো ছাতা ওর পড়ার ঘরের দিকে এগিয়ে আসছে, ছাতাটা চেনা, ওটা তো মাস্টার মশাইয়ের ছাতা। স্বপ্না হাত ছেড়ে বাঁচলো, যাক বাবা এবার মাস্টার মশাই থেকে অঙ্কটা দেখে নিতে পারবে। মাস্টার মশাই ছাতাটা বাইরে রেখে দিলেন এবং ঘরে ঢুকলেন, জিজ্ঞেস করলেন,
পড়া ঠিক মতো করেছো তো নাকি?
স্বপ্না বলল, হ্যাঁ মাস্টার মশাই, কোনো অসুবিধা হচ্ছে না তো, খালি অঙ্ক চার কিছুতেই মেলাতে পারছি না, একটু দেখিয়ে দিবেন।
ওই দাও দেখি।
স্বপ্না খাতাটা মাস্টার মশাইকে দিল, মাস্টার মশাই অঙ্কটা বোঝাতে লাগলেন। স্বপ্না জিজ্ঞেস করলেন, আপনার শরীর কেমন আছে এখন? মাস্টার মশাই বলল,
ভালো।
স্বপ্না শুনল কিন্তু গলাটা কেমন যেন খনখনা লাগছে। স্বপ্না বলল, আপনার শরীর তো এখনো খারাপ মনে হচ্ছে। মাস্টার মশাই বলল,
শরীর থাকলে তো।
স্বপ্না মাস্টার মশার কথাটা খুব সহজ ভাবে নিল, শরীর থাকলে তো অসুখ বিসুখ হবেই, নতুন কিছু নয়। মাস্টার মশাই অঙ্ক করছেন কিন্তু ওনার হাতটা দেখা যাচ্ছে না। স্বপ্না চোখ রগাতে রগাতে ভাবল তার ঘুম পেয়েছে তাই স্পষ্ট দেখতে পাচ্ছে না, হাত ছাড়া কেউ কি কলম ধরতে পারে? অঙ্কটা হয়ে যেতে স্বপ্না বলল, যাই মাকে গিয়ে বলি আপনার জন্য আদা দিয়ে চা করে আনতে, একটু বসুন। মাস্টার মশাই বললেন,
না আজকাল আমি আর কিছু খাই না, অনেক দূর থেকে এসেছি তো, ভাবলাম তোর কোনো অসুবিধা হচ্ছে নাকি তাই চলে এলাম আর কি।
স্বপ্না বলল, আপনার তো অসুখ হয়েছিল, এর মধ্যে আবার কোথায় গিয়েছিলেন? মাস্টার মশাই বললেন,
অসুখের জন্য তো যেতে হল, সে অনেক দূর,
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা যেন বেড়েই চলেছে, মেঘের গর্জন যেন আরো বেড়ে চলেছে, রীতিমতো বিদ্যুতের ঝলকানি শুরু হয়ে গেল, মাঝে মাঝে আকাশ ছিঁড়ে ছিঁড়ে আলো বেরিয়ে আসছে। মাস্টার মশাই বললেন,
আমার আর আসা হবে না, বাবাকে বলে অন্য একটা মাস্টার ঠিক করে নিস রে।
স্বপ্না কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না মাস্টার মশাই, আপনি ছাড়া আমি আর কারো কাছে পড়তে পারবো না তো। মাস্টার মশাই বললেন,
কিন্তু আমাকে যে যেতেই হবে।
করাত করাত শব্দে মাস্টার মশাই কি যেন বললেন, স্বপ্নার কানে গেল না। স্বপ্না বলল, ঠিক আছে আমি বাবা মাকে ডেকে আনি, ওরা আপনাকে ছাড়বে না, জোর করে ডেকে রাখবে, বসুন আমি ডেকে আনছি। স্বপ্না ছুটে উপরে গিয়ে বাবা মাকে সব বলল। শুনে ওনারা তো হতভম্ব হয়ে গেলেন, এই শরীরে এসেছেন? স্বপ্নার বাবা ওর মাকে বলল, এই চলো তো দেখি, মাস্টার মশাই পড়াবেন না মানে কি বলছেন, মজা নাকি এগুলা। ওরা তিনজনেই পড়ার ঘরে এসে দেখল মাস্টার মশাই চলে গেছে। তিনজনেই পড়ার ঘরে বসে ভাবতে লাগলো, কি ব্যাপার, উনি দেখা না করে চলেই বা গেলেন কেন? এমন সময় বাইরে কারা যেন মৃত দেহ নিয়ে হরিবল 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 এভাবে করে বলছিল। স্বপ্নার বাবা বলল,
এই দিকে আসি তো, কে মারা গেল এখন, আশেপাশে কেউ হবে হয়তো বা।
বাইরে বেরিয়ে একজনকে জিজ্ঞেস করলেন,
কে মারা গেল বলুন তো?
একজন চেঁচিয়ে উত্তর দিল,
মাস্টার মশাই, তোমার মেয়েকে তো পড়াতো না, আজ সকালে মারা গেছে, হাসপাতালে ভর্তি ছিলেন।
স্বপ্নার বাবা কোন রকমের ঘরে ঢুকে বললেন, মাস্টার মশাই তো নেই, কিভাবে সম্ভব, ওরা ওনার বর্জা নিয়ে যাচ্ছে সৎকারের জন্য, আর উনি আসবেন না। কথাগুলো শুনে স্বপ্না বলল, বাবা বাবা একদম বাসে বলবে না, মাস্টার মশাই এসে আমাকে অঙ্ক দেখিয়ে দিয়েছেন, তুমি কি বলছিস সব, এই দেখো খাতাটা দেখো, সবাই যেন হতভম্ব হয়ে দেখলো। মাস্টার মশাই চেনা পরিচিত সে হাতের লেখা মাস্টার মশাইয়ের জন্য সবার মন খারাপ হয়ে গেল। হবারই কথা, আজকাল এত ভালো মাস্টার পাওয়া যায়, এত ভাগ্যের বিষয়। স্বপ্না কিছুতেই মানতে পারছে না, এটা কি করে সম্ভব, ওরা নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, অন্য কেউ অথবা মারা গেছে, এটা তো মাস্টার মশাই নাও হতে পারে। রাত হলে সবাই ঘুমিয়ে গেল। স্বপ্নার আলাদা বেডরুম, সেখানে শুয়ে শুয়ে ভাবছিল, এটা কি সত্যি মানুষটা মারা যায় তাহলে বৃষ্টিতে ছাতা মাথায় পড়াতে আসবে কি করে? শুধু একটা জিনিস, মাস্টার মশাইয়ের গলা শুনে মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে না গিয়ে আছে, গলাটা শুকিয়ে আছে। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে স্বপ্না কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারেনি, ঘুমটা ভেঙে গেল। দেখল মাস্টার মশাই দাঁড়িয়ে আছে ঘুমের করে। মাস্টার মশাই বলল,
মাস্টার মশাই এখন পড়াবেন?
মাস্টার মশাই বললেন,
না রে মা, চাঁদাটা ভুলে গিয়েছিলাম, দিতে এসেছি।
স্বপ্না তখন বলল, ও তার মানে আপনি আমাকে আর পড়াবেন না, বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো স্বপ্না। মাস্টার মশাই বললেন,
না আর না।
স্বপ্নার নতুন কোনো মাস্টার মশাই দরকার হয়নি, স্বপ্নার বাবা মাকে বলেছে আমি একাই করতে পারছি, স্কুলে সব বুঝিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না। রোজ সকালে মাস্টার মশাই আসেন, স্বপ্না মাস্টার মশাইয়ের কাছে পড়ছে, সবার অগোচরে একা একা, এটা কেউ জানে না, শুধু মাস্টার মশাইয়ের কথা বাবা মাকে বলেনি। বললে যদি মাস্টার মশাইয়ের আশা বন্ধ করে দেন? স্বপ্না ভয় করে না, নিশ্চিন্তে পড়াশোনা করে। মাস্টার মশাই কি পরিষ্কার দেখতে পায় না, তবে আচ্ছা আচ্ছা দেখতে পায়, খস 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 করে কাগজে লেখা হয়, হাতের লেখা দেখতে পায় না। স্বপ্না মাস্টার মশাইয়ের আসা যাওয়াটা খুব ভালো করে বুঝতে পারে। একটা দমকা হাওয়া উঠে সেই সময়টাতে, আর চারিদিকটা কেমন যেন ঝাপসা হয়ে ওঠে। প্রতিদিন মাস্টার মশাই এখন ওকে পড়িয়ে চলেছে, তার মৃত্যুর পাঁচ বছর পরেও। জিফি ভাই, এই ছিল আরেকটি ঘটনা, এই ঘটনাটির নাম মাস্টার মশাই। ভালো লাগলে শেয়ার করতে পারেন। ও মাই গড, এটা তো দারুণ একটা স্টোরি ছিল, মানে তিনটাই ভয়াবহ ঘটনা ছিল, গায়ে কাঁটা দেওয়ার মতো স্টোরি ছিল। ওরে বাবারে বাবা, মানে পরপর তিনটা স্টোরি দিয়েছেন আপনি, এবং তিনটা স্টোরি আলাদা আলাদা ভাবে শেয়ার করা হচ্ছে এখানে। মাই গুডনেস, হোয়াট আ বিউটিফুল স্টোরি ফয়সাল ভাই, এবং দাহিম করার মতো একটা স্টোরি ছিল তিনটাই, এবং তিনটারই থিম কিন্তু এরকম ছিল, মৃত্যুর পরে ফিরে আসার ভয়াবহতা।
আসলে মানুষ কিন্তু মৃত্যুর পরে ফিরে আসে, এমন অনেক কেস আছে, কিন্তু এটা আসলে কারেন্ট ফিরে আসে, মানুষের কারেন্ট জিন তো আর মরে যায় না, মানুষের মৃত্যুর পর কারেন্ট জিন মুক্ত হয়ে যায়, অথবা সে জিনটাই ফিরে আসে। এই তিনটা ঘটনায় সিমিলার একটা ব্যাপার লক্ষ্য করেছি, যে মৃত্যুর পরে ফিরে আসা অসম্ভব রকম সুন্দর ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার, এত সুন্দর ঘটনা আমার কাছে পাঠিয়ে দেবার জন্য এবং আপনার কাছে অনেক কৃতজ্ঞ এত অসাধারণ ঘটনা লিখে পাঠানোর জন্য। অবশ্যই এটা আপনার স্টোরি না, আপনি লিখে দিয়েছেন এই ঘটনার মূল লেখক, এই লেখকের নাম আপনি বলে দিয়েছেন বরুণ ব্যানার্জি, এবং তার কাছ থেকে পারমিশন নিয়ে আপনি ঘটনা পাঠিয়েছেন। ওয়াও, দ্যাট ইজ আ বিউটিফুল থিং, সত্যি অনেক বেশি ভালো লাগলো। এবং দারুণ দারুণ আরো ঘটনা আপনার কাছ থেকে আশা করি ফাইসাল ভাই, আপনি পেতে সবসময় থেকেন এভাবে করে। এবং আমি দেখেছি যে ফাইসাল ভাই আগে আমাকে ঘটনা পাঠিয়েছেন, সেগুলো মানুষের কাছে সবার কাছে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ আজকেও ভালো লেগেছে এবং আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সো দেরি না করে পরবর্তী আরেকটা ঘটনায় চলে যায়। এখন বাগবাগের সবগুলোই আলাদা আলাদা রাইটার বা আলাদা ঘটনাকারীর ঘটনা, আশা করছি প্রতিটা ঘটনায় আপনাদের ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়।